শুরু করি প্রথম পর্ব।
বাঘাটা লাটুর মতো সপ্তাহ ঘুরিয়ে বিপিন বলল,
এমন অবস্থা করব যে আর কোনোদিন আমাদের অপমান করতে সাহস পাবে না মানুষের ছেলেগুলো।
লেঙ্কু তার ঠ্যাঙের একটা আঙুলকে চুইংগামের মতো চিবোতে চিবোতে বলল,
আসলে ওরা কোনোদিন ভূত প্রেতনি দেখেনি, তাই আমরা যে সত্যি আছি বিশ্বাস করে না। যদি একবার
ওকে থামিয়ে দিয়ে হাড়ে হাড়ে শব্দ তুলে খটখটি বলল,
নিজেরা না দেখু ভূতে তো পড়েছে নাকি? আমাদের নিয়ে তো অনেকে অনেক বই লিখেছে।
লেঙ্কু এবার বলল,
ওদের বইতে যা লেখা রয়েছে তারপরে সবটাই আজেবাজে। এই তো সেই দিন বেড়াতে বেড়াতে যখন মুখুজ্জি বাড়ি গিয়েছিলুম, তখন সেই বাড়ির ছেলেটা তার বোনকে একটা গল্প করে শোনাচ্ছে। গল্পটা আমাদের নিয়ে, কিন্তু এমন লিখেছে যে হাসতে হাসতে মরে যায় আর কি। তা ওসব অবাস্তব গল্প সাহসী ছেলেরা বিশ্বাস করবে কেন শুনি?
বিপিন বলল,
বিশ্বাস করুক না করুক তাই বলে অপমান করবে? বলবে ভূত টুত কিছু নেই, সব বুঝল কি? একটা ছেলে আবার বলে কিনা, যদি সত্যি কোনো ভূত দেখতে পেতাম তো তাকে চেনে বেঁধে কুকুরের মতো পুষতাম। কি সাংঘাতিক কথা, কি অপমান!
ভূতদের এসব কথাবার্তার মাঝখানে আগের ঘটনাটুকু বলি। বলটু, দীপু, হরি, জয়, এরা সবাই ঠাকুরপার ছেলে। প্রতিদিনই স্কুল মাঠে খেলতে যায় ওরা, ফেরে সন্ধ্যার সময়। গতকাল খেলা শেষে ময়নাপাড়ার সঙ্গে ফুটবল ম্যাচের ব্যাপারে আলোচনা করতে করতে ফিরছিল। সবার আগে হাসছিল হরি। কামারপাড়া ছাড়িয়ে মাটির রাস্তাটা গিয়ে উঠেছে খালের উপরে কাঠের পোল্টায়। পোল্টার আগে একটা বহুদিনের বটগাছ। ওই বটগাছের কাছাকাছি এসেই থমকে দাঁড়িয়েছিল হরি। সে দাঁড়াতেই দাঁড়িয়ে পড়েছিল দলের আর সবাই। একদিন আগেই ওই বটগাছেই গলায় দড়ি দিয়েছিল হারুর বাবা মতি। মতি সেই জীব বেরিয়ে আসা বিভৎস মুখটা মনে পড়তেই ভয়ে দাঁড়িয়ে পড়েছিল হরি। দিদি জিজ্ঞেস করেছিল, কি রে দাঁড়ালি কেন? হরি বলেছিল,
ওই গাছে ভূত আছে।
দীপু বলেছিল, ভূত 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 বলে কিছু নেই, এসব বুঝলি। জয় বলেছিল,
কেমন বলে কি?
ঝন্ডু বলেছিল,
আমি যদি সত্যি কোনো ভূত দেখতে পেতাম তো তাকে চেন দিয়ে বেঁধে কুকুরে পোড়া মতো পুষতাম।
ওরা যখন এরকম কথাবার্তা বলছিল তখন বিপিন নামের ভূতটা ঠ্যাং দিয়ে বটগাছের একটা ডাল আঁকড়ে ধরে মাথা নিচু করে দোল খাচ্ছিল। ওদের কথা শুনে রেগে গিয়েছিল সে। একবার ভেবেছিল তারা করে ছেলেগুলোকে, কিন্তু ঠিক সাহস পায়নি। যদি সত্যি ধরে নিয়ে গিয়ে চেন দিয়ে বেঁধে রাখে মানুষকে বিশ্বাস নেই বাবা। ছুটে চলে এসেছিল ওদের রাস্তানা হাজিরগড়ে। হাজিরগড় বলতে একটা ছোট্ট টিলার মতো, যার উপরে ঝোপঝাড় আর ভাঙাচোরা ইট পাটকেল ছড়ানো শিকানো। একটা বড় বেলগাছও রয়েছে সেখানে, যে গাছে কোনোদিন বেল ফলেনি। গতকাল টিফিন ঘটনাটা বলেনি কাউকে। ওই ভয়ে পালিয়ে আসার জন্য যদি অন্য সব ভূতরা তাকে ভীতু বলে, ছিঁচি করে। যাই হোক, আজ আর চেপে থাকতে পারেনি সে, বলে ফেলেছে বন্ধুদের কাছে। তারপর তাদের মধ্যে কি কি কথা হচ্ছিল সেগুলোই আগে বলেছি। কিছুক্ষণ পরামর্শ করে পিপিং, লেঙ্কু আর খটখটি ঠিক করলো, আজ যখন খেলে ফিরবে ঠাকুরপাড়ার ছেলেরা তখন ওরা এমন ভয় দেখাবে যে আর কোনোদিন ভূতদের হেলাফেলা করতে সাহস করে না। সব ঠিকঠাক করে সন্ধ্যার আগেই ওরা গেল সেই বটগাছ তলায়। একজন উঠল গাছে, অন্য দুজন লুকিয়ে রইল ধান খেতে। ঠাকুরপাড়ার ছেলেরা আজরার সঙ্গে ফিরছিল। বটগাছের কাছে এসে গতকালকের মতোই থমকে দাঁড়ালো হরি। বলল,
গাটা কেমন যেন ছমছম করছে রে।
ওর পিঠে একটা কাপড় মেরে দিকে বলল,
ছুই এক নম্বরের ভীতু, বলেছি না ভূতচুত বলে কিছু নেই, ওসব বুঝুক।
ওর কথা শেষ হল না, সকলে চমকে উঠল তিনটি অদ্ভুত মূর্তি দেখে। তিনটি মূর্তির চোখগুলো জ্বলছে মুছছে, আর একই সঙ্গে তারা হাসছে। আকাশ বাতাস কাঁপানো হাসি। হাসি থামিয়ে এক ছায় মূর্তি বলল,
আমরা বুঝলাম,
ঝুঁটু দীপু জয় হরির দিকে এগিয়ে আসতে লাগলো অস্থির কিন্তু বিস্তৃতি লিঙ্কু আর ক্ষত্রি। এতক্ষণ ও অবাক চোখে ওদের দেখছিল ঠাকুর বাড়াচ্ছিল, যখন দেখলো খুবই কাছে এসে পড়েছে তখন হরি মরি করে ছুটলে সকলে ছুটতে ছুটতে আবার সেই আকাশ বাতাস কাঁপানো বিচ্ছিন্ন হাসি ছুটতে গেল। ওর মধ্যে হঠাৎ দীপু শুনতে পেল কোন এক ভূত তার নাম শুনে রাখছে, বলছে
দীপু পালাসনি আমি তো
শেষ কি যে বললো ভূতটা শুনতে পেল না। ঠাকুরপাড়ার ছেলেরা পালিয়ে যাবার পর পোলটার কাছে ধরা দোকানটার পেছনে হঠাৎ হাত পা ছড়িয়ে কাঁপতে বসে দিদি কাঁপতে কাঁপতে বলতে লাগলো,
হাই একটি খল্লুম বিদ্যুৎ দিয়ে নিজের গাছে ভয় পেয়ে যদি ও ডোক বেড়ে যায় তবে কি হবে, হাই 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 একটি খল্লুম আমি।
দিদিনের কথা শুনে অবাক হলো লেঙ্কু আর খটখটি। ওরা যত থামাতে চায় দিদিনকে ততই কাঁদেছে, ওরা বুঝতে পারছে না যে আসলে কি বলতে চাইছে দিদি। ওরা ভাবলো নিশ্চয় মাথা খারাপ হয়ে গিয়েছে, নইলে এসব আবোল তাবোল ভুগবে কেন, এখনই ওকে বিচুরি পাতার রস খাওয়ানো দরকার। বিচুরি পাতার রস পাগল ভূতদের মহৌষধ, তবে ওই রস সহজে খেতে চায় না কেউ, ভীষণ ভয় পায়। লেঙ্কু খটখটিকে বলল,
চল রে খটখটি বগল দাবা করে নিয়ে যায় দিদিনকে, ওকে বোধ হয় বিচুটি পাতার রস খাওয়াতেই হবে।
বিচুটি পাতার কথা কানে যেতেই কান্না থামিয়ে উঠে দাঁড়ল দিদি, বলল
আমি পাগল হইনি রে, হঠাৎ গত জন্মের কথা মনে পড়ে গেছে আমার। গত জন্মে আমার নাম ছিল তারাপদ, বাড়ি ছিল ওই ঠাকুরপাড়ায়, বাড়িতে আমার মা বউ ভাই ভাই বউ সবাই ছিল, হয়তো ও এখনো আছে। আমি নার্সিং পাতি দিয়ে গাছ থেকে পড়ে মরে গিয়েছিলাম, ওই যে ছেলেগুলো ওর মধ্যে একটা ছেলে নাম দীপু, ও আমার ভাই তো আর হঠাৎ চিনে ফেলেছি ওকে।
খটখটি বলল,
তোর মাথাটা সত্যি খারাপ হয়ে গেছিল দুদিন, গত জন্মে কে কি ছিল বলতে পারি কেউ, চল চল ভাই চল।
ঘরে ফিরতে ফিরতে গত জন্মের আরো অনেক কথা বলল দিদি, তবে তার কোনো কথাই বিশ্বাস করল না লেঙ্কু আর খটখটি। তারা গিয়ে এই অঞ্চলের ভূতদের ডাক্তার জিজিকে সব বলল। জিজিকে বলল,
সবই পাগলামি তো ধরেছ, এখন থেকেই বিচুরি পাতার রস খাওয়ালে অল্পতেই এসে যাবে।
টিফিনের প্রবল বাধাদান সত্ত্বেও ওকে জোর করে ধরে বিচুরি পাতার রস গেলানো হল। সেই রস খেয়ে ছটফট করতে লাগলো টিফিন, কাঁদতে কাঁদতে বলল,
পাগল হইনি, আমার কথা সত্যি কি মিথ্যে, ঠাকুর পাড়ায় গেলে প্রমাণ পাবে তোমরা।
কিন্তু ওর কোনো কথাই গ্রাহ্য করলো না কেউ। পরদিনও আবার জোর করে বিচুরি পাতার রস গেলালো। টিফিন ভাবল এখান থেকে না পালালে বাঁচবে না সে, কিন্তু কোথায় যাবে। অনেকক্ষণ ভেবে সে স্থির করল বাড়িতেই ফিরে যাবে, বাড়ির সবাইকে বুঝিয়ে বলবে সেই তারাপদ দীপু জেঠুমণি মরে গিয়ে ভূত হয়েছে, বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে সবাই, তারপর আবার সকলের সঙ্গে একসঙ্গে থাকতে পারবে সে। এইসব ভেবে বিকেল বেলা সকলের অলক্ষ্যে ঘর থেকে বেরিয়ে পড়ল দিদি। দিনের আলোয় মানুষের চোখ ভূতদের সহজে দেখতে পায় না বলে রাস্তা দিয়ে যেতে অসুবিধা হল না দিদি। যতই সে ঠাকুরপাড়ার দিকে এগোতে লাগলো ততই পুরনো দিনের কথা মনে পড়তে লাগলো। ওই তো কেশব ডাক্তারের ডাক্তারখানা, ওই তো ভবনাথ পণ্ডিতের বাড়ি। বাড়ি চিনতে অসুবিধা হল না তারপর, ওরফে পিপিং রান্নাঘরের পেছনে একটা বড় চালটা গাছ আছে, ওই গাছ থেকে বাড়ির ভেতরের প্রায় সবটাই দেখা যায়। সেই গাছে গিয়ে উঠল পিপিং, সেখান থেকে সে দেখতে পেল তার গত জন্মের বউ লতা বারান্দায় বসে চাল বাঁধছে, আর তার ভাই বউ অর্থাৎ দীপুর মা কি যেন সেলাই করছে। মাকে এবং দীপুকেও দেখতে পেল দিদিন, দুজনে লুডো খেলছে, তার মানে ভয়ে দীপু আজ আর খেলতে যায়নি। দীপু ভালো আছে দেখে নিশ্চিন্ত হল দিদিন, ওর ইচ্ছে হল তখনই লাফ দিয়ে উঠোনে নামার। সবাইকে চমকে দিয়ে বলবে,
আমি এসেছি, আমি এবারই বড় ছেলে তারাপদ।
কিন্তু দিনের আলো রয়েছে তাই আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তাছাড়া ওভাবে সবাইকে চমকে না দিয়ে আলাদা আলাদা ভাবে বুঝিয়ে বলাই হয়তো ভালো হবে। এইসব যখন ভাবছে পিপিন ঠিক তখনই বাড়িতে ঢুকল দীপুর বাবা শ্যামাপদ। বারান্দায় দাঁড়িয়ে হাত নেড়ে কি যেন বলছে সে, শুনতে পেল না পিপিন।
একটু বাদে এলো অখর, সঙ্গে তার ভাই টগর। ওদেরকেও চিনতে পারল দুদিন। এই অঘরদের সঙ্গে জমি জমা ইত্যাদি নিয়ে বহুদিনের ঝগড়া। অঘরকে দেখতে যেমন মোষের মতো তেমনি গায়ে শক্তি। একবার ঝগড়ার সময় তারাপদকে দারুণ মেরেছিল। শ্যামাপদর সামনে দাঁড়িয়ে উত্তেজিত ভাবে কথা বলতে লাগলো অখর। মাঠ পুকুরের মাছ ধরা নিয়ে বলছে সে। শ্যামাপদও বেশ গলা চড়িয়ে কথা বলছে। ওদের দুজনের কথা বলার ধরন দেখে বিপিনের মনে হল এখনই হাত চালাবে চিরকালের মার করেছিল অখর। শ্যামাপদর যা চেহারা, দুটো চর খেলেই শুয়ে পড়লো মাটিতে। হঠাৎ বিপিন ভাবল, এই একটা সুযোগ, আমাকে দেখতে পাচ্ছে না কেউ, এই সুযোগে আমাকে মারার শোধটা নেওয়া যায় অখরের পর। কথাগুলো ভাবতে না ভাবতেই বিপিন দেখল শ্যামাপদকে একটা চর কষিয়েছে অখর। আচমকা চর খেয়ে দুপাক ঘুরে গিয়ে কোনো মতে টাল সামলাল শ্যামাপদ। তারপর তেড়ে এলো অখরের দিকে। এবার দুটো ঘুষি ছাড়ল তপর। ঘুষি খেয়ে পেট চেপে বসে পড়ল শ্যামাপদ। কান্নাকাটি করে গেল বাড়িতে। মা কাঁদতে কাঁদতে কি যেন বললেন অঘর টপরকে। ওরা শুনল কি শুনল না, পা গাঁটিয়ে বেরিয়ে গেল বাড়িতে। লাফ দিয়ে গাছ থেকে নেমে পড়ল দুদিন, ছুটে গেল ওদের দিকে। আবার লাফ দিয়ে উঠে দুজনের ঘাড় দুটো পা রেখে চুলো মুছে ফেলল। মাথায় মাথা থুকতে থুকতে বলতে লাগলো,
আর মারবি শ্যামাপদকে বল, আর মারবি।
অঘর টপর বুঝতে পারল না কে ওদের মাথা ছুটছে। যন্ত্রণায় চিৎকার করতে লাগলো তারা, বলতে লাগলো, বিপিন বলল,
আমি শ্যামাপদর দাদা পালাপদ, এখন থেকে বাড়িতেই থাকবো আমি। যদি কোনোদিন এ বাড়ির সঙ্গে গোলমাল পাকাবি তো ঘাড় মোটকে দেবো তোকে, মনে হারে যেন।
এই কথা বলে ওদের ঘাড় থেকে নেমে দুজনের পিঠে দুটো লাঠি কষা বসে। এরপর সন্ধ্যা হল। মা আন্নিকে বসলেন, শ্যামাপদ পড়াতে বসল দীপুকে। শ্যামাপদর বউ রান্নাঘরে ঢুকল, আর লতা গেল তুলসীপালায় প্রদীপ দিতে। লতাকে একা পেয়ে ওর কাছে গেল বিপিন। লতা তুলসীতলায় প্রণাম সেরে মাথা তুলতেই বিপিন বলল,
লতা আমি আবার ফিরে এলাম।
চমকে পেছন ফিরল লতা। তারপর বিপিনের অদ্ভুত বিচ্ছিরি চেহারা দেখে ভয়ে চিৎকার করে ছুটল শ্যামাপদর ঘরের দিকে। বিপিনও গেল পেছন পেছন। শ্যামাপদর ঘরে ঢুকে কাঁপতে কাঁপতে লতা বলল,
ভূত।
শ্যামাপদ জিজ্ঞেস করল,
কোনার ভূত, কোনার তুলসীতলায়?
লঞ্চন হাতে বাইরে এলো শ্যামাপদ। বাইরে এলেন শ্যামাপদের মা, বউ, দীপু। কেউ কিছু দেখতে পেল না। দীপু জিজ্ঞেস করল,
জেঠি ভূতটা দেখতে কেমন গো?
লতা যেমন দেখেছিল পিপিনকে তার বর্ণনা দিলে দীপু আবার বলল,
আমরাও তো প্রায় ওই রকমই দেখেছিলাম। তখন তোমরা বলেছিলে চোখে ভুল, এবার দেখলে তো?
কিন্তু একটা ভূত আমার নাম ধরে দেখেছিল, কেন বলতো? দীপু প্রশ্নের উত্তর দিল না কেউ। শ্যামাপদের মা লতাকে কাছে বসিয়ে সবকিছু খুঁটিয়ে শুনলেন। তারপর কেমন যেন গম্ভীর হয়ে গেলেন। ওদের অলক্ষ্যে সবই শুনল বিপিন। ঠিক করল সবাই ঘুমিয়ে পড়লে মায়ের কাছে যাবে সে। মায়ের বরাবরই খুব সাহস, তিনি নিশ্চয় ভয় পাবেন না। আর তিনি যদি বুঝিয়ে বলেন তাহলে কেউ আর ভয় পাবে না। এইসব ভেবে রান্নাঘরের চালে বসে অপেক্ষা করতে লাগলো সে। মা আজ লতার ঘরে শুতে গেলেন। তিনি দরজা বন্ধ করার আগেই ঘরে ঢুকল বিপিন। আলমারির পাশের কোণার এগিয়ে দাঁড়িয়ে রইল। লতা ঘুমানোর আগেই ঘুমিয়ে পড়ল মা। লতা ঘুমল তার একটু পরে। লঞ্ঠনটা খাটের নিচে জ্বলতে লাগলো। বিপিন গিয়ে দাঁড়ালো খাটের পাশে। মায়ের মুখের উপর ঝুঁকে পড়ে ফিসফিসিয়ে ডাকল,
মা, মা, মা।
কয়েকবার ডাকতেই চোখ মেললেন মা, তারপরেই ভয়াকু চিৎকার। মায়ের চিৎকারে ঘুম ভেঙে গেল লতার, সেও চিৎকার করলো শুরু পিপিনকে দেখে। ততক্ষণে বিপিন বলতে শুরু করেছে,
মা আমি তারাপদ তোমার ছেলে, আমি মরে গিয়ে ভূত হয়েছি আমি।
কিন্তু বেশি কিছু বলতে পারল না বিপিন। দরজায় ধাক্কা দিচ্ছে শ্যামাপদ আর তার বউ। মা আর লতার চিৎকারে ঘুম ভেঙে গেছে তাদের, ছুটে এসেছে তারা। এত সব হইচইয়ে ভয় পেয়ে গেল বিপিন। সে তাড়াতাড়ি লুকিয়ে পড়ল অন্ধকার কোনটায়। উঠে গিয়ে দরজা খুললেন মা, তারাপদও কথা বললেন। শ্যামাপদর বউ বলল,
আমি বইতে পড়েছি অপঘাতের কাজ মৃত্যু হয়, তার আত্মা যদি আত্মীয়দের কাছে ঘোরাফেরা করে তাহলে অনেক সময় ক্ষতি হয়,
মা বললেন, বেঁচে থাকতে যাকে খুব বেশি পছন্দ করত ভালোবাসত তাকে কাছে পেতে চায়। লতা বলল, অস্তিত্ব আত্মার অসাধ্য কিছুই নেই। শ্যামা পরে বলল,
তাহলে ব্যবস্থা কিছু করা দরকার, যেহেতু তো সেদিন খুব ভয় পেয়েছিল।
এবার মা বললেন, সকালে গিয়ে ঠাকুর মশাইকে ডেকে আনিস, তিনি কি বলেন দেখি। বাড়ির সকলের কথা শুনে মন খারাপ হয়ে গেল দিদিনের। সে বুঝল যা ভেবেছিল তা হবে না, এবারে কেউ তাকে আর আপন করে নেবে না। তাই সেই রাতেই সেখান থেকে বেরিয়ে পড়ল সে, তবে হাজিরগড়ে ফিরে গেল না। গেল না অন্য কোনো ভিতরে রাস্তা নাই, চলতে চলতে অনেক অনেক দূরে চলে গেল।
এতক্ষণ ধরে শুনলেন আজকের প্রথম গল্পটি, যেটা পড়ে শোনাল সেতু। গল্পটির নাম ছিল জাতির স্বর্গ এবং লেখক প্রিয়রঞ্জন মৈত্র। আর সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। দ্বিতীয় গল্পটি লিখেছেন ফাতিমা কাইমি, নামটি গল্পের শেষে একদম শুনতে পাবেন। এখন শুনলেন গল্পটির প্রথম পর্ব, চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM এ। আপনার সঙ্গে আছি আমি শ্যামল। প্রথম পর্বের শেষে আবারও ফিরছি সঙ্গে থাকবেন। আলামের সঙ্গে কানে আসার আগে ঘুম ভেঙে গেল অরুণার। ঘুম ভেঙে পাশে ফিরতেই ঘুমন্ত মইনের নিষ্পাপ মুখটা চোখে পড়ল। সারাদিন অনেক পরিশ্রম করতে হয় মানুষটাকে। হঠাৎ করে কি যেন মনে পড়তেই তাড়াতাড়ি অরুণার ডাকতে থাকে মইনকে,
এই মইন, এই মইন, তুই এখন ঘুমিয়েছ, ওঠো তাড়াতাড়ি ওঠো।
উঠছি আর পাশে
অনুনার
কথা না শুনে তাড়াতাড়ি অফিসের জন্য রেডি হতে থাকে মইন। অনুনার যতদূর মনে পড়ে তাতে আজকে মইনের অফিসে ছুটি নেওয়ার কথা ছিল, কারণ আজকে একটা বিশেষ দিন। কিন্তু মইনকে ঘুরে গেছে আজকের তারিখ, কিন্তু এটা তো হওয়ার কথা না। মইন এমন ছেলেই নয় যে মইনকে ভালোবেসে বিয়ে করেছে অনন্যা। সে মইন অনেক বেশি দায়িত্বশীল, আজকের কথা মইন এইভাবে ভুলে যেতে পারে? এসব ভাবতে ভাবতে নাস্তা বানাতে থাকে অনন্যা। হঠাৎ মইনের কণ্ঠস্বর ভেসে আসে, তাড়াতাড়ি নাস্তা নিয়ে ডাইনিং রুমের দিকে যায়। মইনের আচরণ খুব একটা ভালো লাগলো না অনন্যার কাছে। বারবার যেন মইন কথা ঘুরিয়ে দিচ্ছে। এছাড়া মইন তো প্রায় সব কথা অনন্যার সাথে শেয়ার করে, কিন্তু আজকের মিটিং ছিল তাকে বলেন মনের মধ্যে কেমন যেন করেছিল অনন্যার। প্রায় 7 মাস হয়ে গেছে, এভাবে কখনো মইনের কোনো আচরণে এতটা কষ্ট পায়নি অনন্যা। সকাল থেকে অনেক ফোন আসতে থাকে অরুণার কাছে, সবাই ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। দেখতে দেখতে প্রায় বিকেল হয়ে গেল, কিন্তু মন তো ফোন করে না একবার। মনের মধ্যে এক অজানা ভয় ভর করল অরুণার। আর ঠিক তখনই টেলিফোন বেজে উঠল।
হ্যালো, হ্যালো, হ্যালো ভাবি। হ্যাঁ মিমো, বলো। ভাবি, আমি না খুব বিপদে পড়েছি, তুমি কি আসতে পারবে? বিপদ? কিসের বিপদ? তুমি আসতে পারবে একটু?
হ্যাঁ হ্যাঁ আমি আসছি। তুমি কোথায় বলতো?
তুমি বাসা থেকে বের হয়ে রাস্তা পার হয়ে এসো, আমি এখানে দাঁড়িয়ে আছি।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আসছি, এক্ষুনি আসছি।
বাসা থেকে বের হয়ে রাস্তা পার হয়ে ওপারে ঢুকেই চোখে পড়ল মিনুকে।
কি হচ্ছে বলতো? তোমাকে চিন্তায় চালি ধরেছিল নাকি? আমাকে চিন্তাই চালি? কি যে বলো তুমি ভাবি, তাহলে কি বলছে? আমার সাথে আসো বল, কোথায় যাবো? এই যে সামনে রয়েছেন, ডাক্তার তোমাকে বাইরের খাবার খেতে নিষেধ করেছে, কোনো বাইরের খাবার খাওয়া যাবে না। আহা ভাবি প্লিজ চলো না, এই তোমার বিপদ। আমি তোমাকে খেতে খেতে সব বিপদের কথা বলবো, আসো আমার বাজি নিয়ে একটা। ঠিক আছে চলো।
ব্যাপারটা অনেকটা ধরে ফেলেছে অনন্যা, তারপরে চুপচাপ মেয়ের সাথে যেতে থাকি, মুখে সূক্ষ্ম হাসি দেখা দিল। রেস্টুরেন্টের লাইট অফ, বলতে গেলে যেমন কিছুই দেখা যাচ্ছে না। খুব সাবধানে সামনের দিকে এগিয়ে যেতে থাকি মেনু আর অনন্যা।
সারপ্রাইজটা কেমন ছিল ভাবি?
ভালো ছিল,
কিন্তু আমি বুঝে গেছিলাম কিছুটা।
কিভাবে বুঝলে?
সকালবেলা তোমার আচরণে প্রথমে একটু কষ্ট পেয়েছিলাম ঠিকই, কিন্তু কেন জানি মনে হচ্ছিল।
যত যাই বলো, সারপ্রাইজটা কিন্তু অনেক ভালো ছিল।
আশিক ভাই কি অবস্থা আপনার, কখন এসেছেন?
আরে তোমার জন্মদিনের কথা শুনে কি আর বাসায় থাকতে পারি, মাথা ব্যথা নিয়ে চলে এসেছি।
আরে মই এটা কিন্তু অন্যায় হচ্ছে তোমার।
আর ধর কোনো অন্যায় সন্যায় আমি ডাক্তার আবার কিসের কথা কথা, আর আমরা সে আমার আশীর্বাদকে আমরা এটা কেয়ার করবো।
এটা ঠিক বলেছে,
হয়েছে হয়েছে, এখন আমরা কেক আনবো, চলো চলো।
হ্যাঁ চলো চলো।
কেকটিকে একেবারে রাতে ডিনার করে বাসায় ফিরলে অনন্য মূল্য নেই। আশিককে একটি বাসে খেতে যাওয়ার জন্য অনেক জোরাজোর করার পরেও সে বাসে ফিরে গেছে। কাজের অনেক চাপের মধ্যে থাকে, যে সময় বের করে এসেছে সেটাই অনেক। আশিক অনেক কাছের বন্ধু বন্ধু, স্কুল কলেজে একসাথে ছিল ওরা দুজন। এছাড়া মহিলার বাবা মা মারা যাওয়ার পর মহিলার নিমুর পাশে ছিল আশিক, বিপদে আপনাদের সব রকমের সাহায্য করেছে আশিক। অনন্যকে নিজের বোনের মধ্যে খুনে করে আশিক। সব থেকে বড় কথা, মহিলার অনন্যার বিয়েটা নিজে দাঁড়িয়ে থেকে গিয়েছে সে। মহিলার পরিবারে বাবা মা মারা যাওয়ার পর একমাত্র অভিভাবক অধিক খুশি, কিন্তু তিনি মহিলার অনন্যের বিয়েটা মেনে নেননি, অনেক ঝামেলাও করেছেন এগিয়ে নিয়ে। কিন্তু সব আশিক নিজে হাতে সামলেছে। সত্যি এই যুগে এমন বন্ধু পাওয়াই যায় না। ড্রয়িংরুমে বসে গল্প করতে করতে তার অনেক কাজ হয়ে যায়। এগুলো মিনু অনেক আগেই নিজের রোগীও ঘুমিয়ে পড়েছে।
তোমরা দুই ভাই বোন ভালোই অভিনয় জানো।
একটু অভিনয় জানা ভালো, কাজে লাগে।
আচ্ছা আজকে তোমার অফিসে মিটিং ছিল না তাহলে?
ছিল, কিন্তু সেটা অফিসে না, আমি আর মিমু বসে মিটিং সেরে ফেলেছি।
আমার এই বার্থডে সারপ্রাইজ নিয়ে?
না অন্য একটা ব্যাপারে।
কোন ব্যাপারে?
ভাবছি কোথাও থেকে ঘুরে আসতে কেমন হয়।
তোমার অফিস থেকে ছুটি দেবে?
সেটা তো দেবে না, কিন্তু চেষ্টা করতে সমস্যা কি।
আচ্ছা মঈন, ফুপি কি আমাকে কখনো মেনে নেবে না?
এখানে আবার ফুপি কথা আসলো কোথেকে?
না এই ব্যাপারটা আমাকে খুব কষ্ট দেয় জানো। আসলেই তো আমাকে বিয়ে না করে তুমি আরো ভালো মেয়েকে বিয়ে করতে পারতে।
আমার তো অন্য কোনো মেয়েকে লাগবে না, আমার তো মাকে লাগবে, কারণ আমি শুধুমাত্র এই অনন্যা শক্তিকেই ভালোবাসি।
কিন্তু আমার তো কেউ নেই, বলতে গেলে তুমি আমাকে অনেকটা দয়া করে বিয়ে করেছো।
তুমি সুপি এই সমস্ত কথা এখনো ধরে বসে আছো? শোনো, আমি শুধু তোমাকে ভালোবাসি, আমি শুধু তোমার সাথেই সংসার করবো। তোমার বাবা মা আছে কি নেই তার আমার কিচ্ছু দেখা নেই, আরে বাবা মা তো আমারও নেই।
তাও আমার মাঝে মাঝে এটা নিয়ে খুব খারাপ লাগে মনে।
এগুলো মাথা থেকে ফেলে দাও, এবার কাজের কথা বল, কোথায় যাও যে বলতো?
ওহো, এত রাতে আবার কে এলো?
মনে হয় পাশের ফ্ল্যাটে ভাবি।
উনি তো বাসায় নেই, সাত দিনের জন্য বাপের বাড়ি আছেন।
আমি দেখে আসি কে এলো। কাকে চাই?
আপনার বাসায় কি কোনো লাশ আছে?
না না না, এখানে কোনো লাশ নেই।
আপনি একটু খুঁজে দেখুন, এখানে অবশ্যই একটা লাশ আছে।
না না, আপনার এখানে সত্যি কোনো মানুষ মারা যায়।
আমার কোনো ভুল হচ্ছে না, আপনি একটু খুঁজে দেখুন, একটা রক্তাক্ত লাশ খুঁজে পাবে, যার জিভ অনেকটা ভিড় হয়ে আছে।
না না, এখানে কোনো লাশ নেই, জানতো?
কি হলো, কে এসেছে?
দরজা কাছে যাও না।
কিন্তু কেন, কি হয়েছে?
আমাকে একটু পানি দাও।
দাঁড়াও দিচ্ছি। এনো
টেলিফোন করো তো দারোয়ানকে, এখন হাতে কারা না কারা ঢুকে গেছে আর কে মারা গেছে এটাও জিজ্ঞেস করো।
মারা গেছে? কে মারা গেছে?
আমাকে তো বললো পেছনে মারা গেছে।
আমার জানা মতে আজকে এই অ্যাপার্টমেন্টের কেউ মারা যায়নি।
আচ্ছা দাও, আমি নিচে দারোয়ানকে ফোন দিচ্ছি।
তুমি বসো তো, আমি ফোন দিচ্ছি।
জানো লোকটার আসন কেমন যেন ছিল?
দারোয়ান ফোন ধরছে না তো।
ধরছে না?
দাঁড়াও আবার দিই।
মেজাজ খারাপ হয় না? দরকারের সময় যদি কাউকে না পাওয়া যায়।
না অনেক কত দিলাম, ধরছেই না।
আমি যাচ্ছি বারান্দা দিয়ে।
শুনতে পাবে?
দোতলা থেকে তো শুনতে পাওয়ার কথা।
দেখো পাও কি না।
রশিদ,
ঘুমিয়ে গেছে মনে হয়।
আরে ঘুমিয়ে গেলে তো কিন্তু তাও দেওয়ার কথা, এই সমস্ত উল্টা পাল্টা মানুষ বাসার ভিতরে ঢুকলো কিভাবে?
আচ্ছা শোনো, এখন রাত করো না তো, তাকে সকালে জিজ্ঞেস করো।
কিন্তু গেট যদি খোলা থাকে তাহলে তো অন্য সমস্যা হতে পারে, তো ঢুকে যেতে পারে।
আরে তুমি এত চিন্তা করো না।
কিন্তু
ঘুমাও তো, আমি তো বলছি ঘুমাও। যা
কালকে দেখি কি করা যায়।
আশঙ্কাও রাগ নিয়ে ঘুমোতে গেল বোন। কিছুটা যদি মাথা থেকে সম্পূর্ণ বের করতে পারছি না একটু আগের ঘটনা। আচ্ছা কেউ মজা করলো না তো, নাকি আসলে কেউ মারা গেছে অ্যাপার্টমেন্টে? হয়তো ভুল করে তাদের ফ্ল্যাটে চলে এসেছে, কিন্তু কেন যেন ওই ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিতেই পারছি না বোন। ওটা এত কিছু না, তাহলে কেন এই যুক্তি দিয়ে ব্যাখ্যা করা ঘটনাটাকে মেনে নিতে পারছি না? তাকে ব্যাখ্যাটা তার মস্তিষ্ক নিতে চাইছে না। অনেক কিছু ঘুরছে মনের মাথায়। না কাল সকালের আগে কিছুতেই নিশ্চিতভাবে বলা যায় না, কাল সব কিছু উত্তর পাওয়া যাবে। পরদিন সকালে খাবার টেবিলে নাস্তা করতে করতে গতকাল রাতের ঘটনা নিয়ে প্রশ্ন করেন।
আচ্ছা ভাইয়া, কাল রাতে আমার ঘর থেকে শুনলাম তুই দারোয়ানকে ডাকছিস, এত রাতে কি হয়েছিল?
আর বলিস না, কাজে ফাঁকি দেয়, অনেক ফাঁকি বাদ।
আহা বাদ দাও না, এমন তো হতে পারে, ও ঘুমিয়ে পড়েছিল।
গেটে তালা দিয়ে ঘুমিয়ে পড়েছিল?
আমি তো কিছুই বুঝতে পারছি না।
শোন, কাল রাতে বাসায় এক লোক এসে কলিং বেল দিল, আমি গিয়ে দরজা খুলতেই বলে আপনার বাসায় কি কোনো লাশ আছে? আমি বললাম নে, তারপর বলে খুঁজে রেখুন, ঠিক লাশ পাবেন।
অনেক ইন্টারেস্টিং তো?
এটা মোটেও ইন্টারেস্টিং না। লোকের পোশাক ছিল একদম সাদা, বলতে পারিস কাফনের কাপড়ের মতো। শুধু তাই না, ওর হাইট অনেক বেশি ছিল।
তোর সাথে মজা নিয়েছে, আমি তো তোমার ভাইয়াকে বারবার এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কে শোনে কার কথা? কাল রাত থেকে এই নিয়ে চিন্তা করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আমার ভাইয়া তো এত কিছু না। আচ্ছা শোনো, আচ্ছা তুমি দারোয়ানকে ঝাড়ে দিয়ে দিও, ঠিক আছে?
এটা আবার বলা লাগে? আর আরেকটা জিনিস হলো, এখানে ভিতর আর কিচ্ছু নেই, ব্যাপারটা আমার সাথে হয়েছে তো, তা আমি বুঝছি। হাজার বোঝালো তোমরা কিচ্ছু বুঝবা না, টেরো বাবা।
আচ্ছা ঠিক আছে বাবা, এখন তাড়াতাড়ি নাস্তাটা অন্তত করো।
নাস্তা শেষ করতে করতে মহিলা কিছুটা দেরি হয়ে যাওয়ায় তখনও কিছু বলেনি জার্মান রশিদকে। বের হওয়ার সময় মহিলা লক্ষ্য করলো রশিদ কেমন করে যেন ওদিকে তাকিয়ে আছে। অল্প পুরোটা সময় কাজে মন বসাতে চাইলেও কেন যেন বারবার কার রাতের ঘটনা মনে পড়ে যাচ্ছিল মহিলা। এমন ধরে মনে দাগ কেটে যাওয়ার ঘটনাটা কি আসলে? ঘটনাটা কি আসলেই এতটা সাধারণ? অফিসে বসে ছটফট করতে থাকে মই, মুড হালকা করতে কয়েকবার কল দেয় অরুণাকে, কিন্তু অরুণা ফোন ধরছে না। অজানা এক আতঙ্ক ভর করে মনের মনে, কি করবে বুঝতে পারবে বলে। বসকে বলে অফিস ছেড়ে কিছুক্ষণ আগেই অফিস থেকে বেরিয়ে যায়। বাসের নিচে এসে একটা বড় নিঃশ্বাস নিয়ে গেটের ভেতরে ঢুকে বলে, দাদা রশিদ একটা কাঠের চেয়ারে বসে আছে, দেখে মনে হচ্ছে সেও যেন মনের জন্য অপেক্ষা করছিল এতক্ষণ ধরে।
কি অবস্থা রশিদ?
এই তো স্যার,
কাল রাতে কখন ঘুমিয়েছিল?
ম্যাডাম যাওয়ার পর পর।
ম্যাডাম যাওয়ার পর পর মানে?
রাত একটা দিকে ম্যাডাম এসে আমার কাছে তাবি নিয়ে গিয়েছিল, তারপর আমি শুয়ে পড়ছিলাম।
কাল রাত একটা অনন্য তোমার ঘরে এসেছিল?
জি স্যার।
মিথ্যা কথা আমি একদম পছন্দ করি না রশিদ।
স্যার আমি কোনো কথা মিথ্যা বলতেছি না। স্যার আমি কেন মিথ্যা কথা বলে যাবো বলেন তো?
আচ্ছা আগে আমার কিছু কথার উত্তর দাও। কালকে 12টার দিকে সাদা পোশাক পরা কোন লোক বাসায় এসেছিল ঢুকতে দেখেছ?
না তো স্যার।
তুমি গেট কখন লাগিয়েছিলে?
রাত 11টার কিছু আগে আসাবি মেরা নিয়ে গেছিল।
আচ্ছা এই বাসায় কি কেউ মারা গেছে, মানে কোনো ফ্ল্যাটে?
না তো স্যার, মারা গেলে তো জানতেই পারতাম।
আচ্ছা এই বিল্ডিং এ তো নতুন কোনো ফ্যামিলিও আসেনি?
না স্যার।
আচ্ছা ঠিক আছে
স্যার।
হুম কিছু বলবে?
না স্যার কিছু না।
দাদা রশিদের কথা শোনার পর থেকে মাথাটা হালকা ঘুরছে মহিলা। লিফ্টের সামনে দাঁড়িয়ে নিজের মনকে বিভিন্ন যুক্তি দেখাতে থাকে। লিফ্ট তখন ঠিক নয় পালায়। লিফ্টের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে কেমন আর মনে হয়ে যায় মহিল। হঠাৎ খুলে যায় লিফ্টের দরজা। সামনে দিকে তাকাতেই মহিল দেখতে পায় লিফ্টের কাছে দাঁড়িয়ে থাকা সেই গতকাল রাতে সাদা কাপড় পরা লোকগুলোকে। লিফ্টে একজন নয়, অনেকগুলো সাদা কাপড় পরা লোক দাঁড়িয়ে আছে। এরা কি বেঁচে আছে? এরা কি সবাই লাশ? মই নিজের শরীরে সব শক্তি দিয়ে চিৎকার দিতে চাইছে কিন্তু পারছে না, সারা শরীর যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। কি করবে বুঝতে না পেরে চোখ বন্ধ করে ফেলে বই। তারপর আবার চোখ খুলে, না কিন্তু দিয়ে লিফটের ভেতর। তাহলে কি মই এতক্ষণ ভুল দেখছিল? হয়তো এই ব্যাপারটা নিয়ে অতিরিক্ত চিন্তা করার ফলে ওর মস্তিষ্ককে বারবার এসবই দেখাচ্ছে। এক পা এক পা করে লিফটের ভেতর থাকে বই। কপালে তখন বিন্দু বিন্দু খাম। লিফটের বাটন প্রেস করে শান্ত করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে মহিলার মনে হতে থাকে তার পাশে যেন কেউ দাঁড়িয়ে আছে।
প্রথম পর্ব গল্পটি দীর্ঘ হওয়ার কারণে আমি এবং গল্পে এত সাসপেন্স যে কারণে আমি মাঝখানে কোনো কথা বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি পুরো গল্পটা আপনারা এখনো শুনুন, মাঝখানে আমি ফিরলে কোনো ইন্টারাকশন করতে চাচ্ছি না। তো তাই চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। আপনি শুনছেন কুয়াশা বিশ্ব রেডিও, তার সঙ্গে আছি আমি স্বামী। শুনলেন এখন দ্বিতীয় পর্ব।
আচ্ছা তুমি এত তাড়াতাড়ি এলে কেন বলো তো?
আজ মন দিতে পারছিলাম না।
ওকে, তুমি একটু রেস্ট নাও, আমি রান্নাঘরে আমার কাজগুলি সেরে আসছি।
আচ্ছা যাও।
মইনকে দেখে রান্নাঘরের থেকে আসে অনন্যা। মইনকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল, এভাবে চলতে থাকলে তো সমস্যা আরো বড় আকার ধারণ করবে। না, যেভাবেই হোক কোনো একটা ব্যবস্থা অনুলোধ করতেই হবে, দেরি না করে কাজ শুরু করে দেয় অনন্যা। তাই অনেকক্ষণ ধরে অনন্যা কোনো সারা শব্দ না পেয়ে বেডরুম থেকে রান্নাঘর থেকে আসেন। রান্নাঘরের পাশ থেকে কেমন একটা কোড়া গন্ধ নাকে আসেন, নিশ্চয়ই চুলা কিছু পড়ে গেছে। রান্নাঘরে ঢুকতে অবাক হয়ে যায় মন, অনন্যা নেই রান্নাঘরে। শুধু তাই নয়, যে পোড়া গন্ধের উৎস খুঁজতে খুঁজতে মই এসেছে রান্নাঘরে, সে গন্ধ আসলে রান্নাঘর থেকে না, উপরে স্টোর রুম থেকে আসছে। মই ধীরে ধীরে উপরে উঠতে থাকে, স্টোর রুমে ঢুকতে চমকে ওঠে মন।
তুমি উঠে আসতে গেলে কেন কষ্ট করে?
তুমি তো পোড়া গন্ধ পাচ্ছ না।
পোড়া গন্ধ কোথায়? না তো।
তুমি এখানে কি করছো?
আরে বাবা, আমি তো এখানে তেল নিতে এসেছিলাম।
অনন্যা, অনন্যা, এই দেখি, হ্যাঁ দেখো দেখো।
কোথায়? কি দেখাচ্ছো?
কত রক্ত এখানে, এখানে এত হাড়, এগুলো তো মানুষের শরীরের হাড়।
কি বলছো এগুলো তুমি? এখানে কোনো হাড় নেই, কোনো রক্ত নেই, হই সব তোমার মনের ভুল।
তুমি কেন দেখতে পাচ্ছ না এই যে, এই যে কত রক্ত!
আমার সাথে ঘরে চলো মই, তোমার রেস্ট দরকার। আমরা কালকে ডাক্তারের কাছে যাবো,
এই রক্তগুলো পরিষ্কার করতে হবে। অনেক বাজে গন্ধ এই রক্তে, তুমি একটু বোঝার চেষ্টা করো, অনেক লাশ আছে এখানে।
কিছু নেই এখানে,
আমার অনেক খারাপ লাগছে, আমার মনে হচ্ছে আমি মরে যাবো।
আমাদের ঘরে চলো।
মনিরের অবস্থা সহ্য করতে পারছিল না, যেভাবেই হোক এই সমস্যার সমাধান করতেই হবে। মনকে বেডরুমে নিয়ে অনেকক্ষণ ধরে মাথায় পানি দেওয়া হল না, প্রায় এক ঘন্টা ছটফট করার পর ঘুমিয়ে পড়ে মন। মনিরের এই অবস্থা চলতে থাকলে অনেক বড় সমস্যা তৈরি হয়ে যেতে পারে। কি করবে কিছু বুঝতে পারছিল না। এসব কথা বাসায় ফিরলে কিছুতেই নিজেকে বলা যাবে না, শুধু শুধু চিন্তা করবে আর ভয় পাবে। অনেকক্ষণ ধরে একদম প্রথম থেকে সব নিয়ে ভাবতে থাকে অনন্যা। এখন শুধুমাত্র একটা পরিকল্পনা আছে, এভাবে চলতে যাওয়া যায় না। ভাবতে ভাবতে হঠাৎ করে অনন্যার মনে হতে থাকে অনেক কথায় কলিং বেল বাজছে।
কে আসলো আবার? নিমো মনে হয়। কি হলো ভাবি, এত দেরি করলে যে দরজা খুলতে? না না, ঘুমিয়ে পড়েছিলাম একটু। ভাইয়া এসেছে? হ্যাঁ, অনেক ক্লান্ত তো ঘুমিয়ে গেছে ও। ও আচ্ছা। নিমো, তোমার সাথে একটু কথা আছে আমার। হ্যাঁ বলো। তুমি তোমার ঘরে গিয়ে থাকো, আমি 10 মিনিট পরে আসছি। আচ্ছা ঠিক আছে। না না, আচ্ছা থাক, তোমাকে কাল সকালেই না হয় বলবো। ভাবি, ইম্পর্টেন্ট কিছু কি? না না, কালকে না হয় বলবো।
নিমুর কাছ থেকে পুরো ব্যাপারটা গোপন করে গেল অনন্য। এত তো ছোট মানুষ, তার উপর আবার ভয় পেতে পারে, তাই আর বলল না নিমুকে। সারা রাত এই ব্যাপারটা নিয়ে অনেক চিন্তা করল অনন্য। পাশে ঘুমিয়ে থাকে ময়ূরের দিকে তাকিয়ে থাকে সে। কালকে ময়ূর গিয়ে ডাক্তারের কাছে যাবে। ভাবতে ভাবতে চেয়ারে বসে ঘুমের রাজ্যে ডুবে যায় অনন্য।
সকাল হয়ে গেছে, তুমি এখনো চেয়ারে বসে ঘুমোচ্ছ যে?
বসেছিলাম, কখন ঘুমিয়ে গেছে টেরই পাইনি। তুমি কখন উঠেছো? আর নিমু কি কলে চলে গেছে?
হ্যাঁ, অনেকক্ষণ আগে।
আমাকে আরো আগে ডাকবে তো, আমার অনেক কাজ আছে। আমার
হ্যাঁ, আমার কিছু কথা জানানোর আছে তোমাকে।
কার ব্যাপারে? আগে বলো, তুমি অফিস কখন যাচ্ছ?
আজ আমি অফিসে যাচ্ছি না।
কেন যাব না?
কোন কাজ আছে।
আমাকে অনেকটা ভালো লাগছে কিন্তু আজকে, বেশ ঠিক আছে, অফিসে যাও।
আমি ভাবছিলাম আজকে তোমাকে নিয়ে একটু বের হবো।
সেটা তো আমি ভাবছিলাম,
কিন্তু সেটা অফিসের ছুটি না নিলে সম্ভব না।
সম্ভব, তুমি না হয় একটু আগে অফিস থেকে বের হবে, তারপর দুদিন একসাথে ডাক্তার কাছে যাবো, আমি রেডি হয়ে ওয়েট করবো তোমার জন্য, কি বলো?
আমি অনেকদিন ধরে ভাবছিলাম একটা ব্যাপার নিয়ে।
কার ব্যাপারে?
এই এই আশিকের ব্যাপারে।
সবসময় অবাক হয়ে যাবে না, আশিক কেমন বলতে পারলো? অন্য আশিককে অনেক আলাদা ভাবতো, কিন্তু আশিক এটা করলো কিভাবে? অনেকক্ষণ এই বিষয়ে কথা বলে অফিসের জন্য বাসা থেকে বেরিয়ে যায় মই। তারপর মই না ফিরে গেল।
মিমু, মিমু তোর ভাইকে একবার কল দাও তো। ভাবি, ফোনটা তো বারবার বন্ধ করছে। ও তো আমাকে নিয়ে বাইরে যাওয়ার কথা। কখন যাওয়ার কথা ছিল? বিকেলের দিকে। এখন তো রাত হয়ে গেছে। তোমাকে কল দিয়েছিল অফিসে যাওয়ার পরে? হ্যাঁ, আমাকে ও ফোন দিয়েছিল তো। কি বলেছিল? আমাকে রেডিও তো বললো, বললো সে তাড়াতাড়ি চলে আসবে।
দাঁড়াও, আমি ভাইয়ার অফিসে একটা ফোন দিই।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করো।
তোমার কাছে নাম্বার আছে?
হ্যাঁ আছে তো, দাঁড়াও। এনো, তোমার ভাইকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে আমার। কি বলল? ভাইয়া নিজেরই অফিস থেকে বেরিয়ে গেছে। তাহলে মই এখন কোথায়? চিন্তা করো না ভাবি, দেখো কোন সমস্যা হবে না, কিচ্ছু হবে না।
মইনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিকেল থেকে রেডি হয়ে মইনের জন্য অপেক্ষা করছি অনন্যা, কিন্তু বিকেল পেরিয়ে প্রায় রাত 11টা বাজে, কিন্তু মইনের কোনো খবর নেই। ফোনে বারবার চেষ্টা করার পরেও পাওয়া যাচ্ছিল মইনকে। অফিসে ফোন নিয়ে জানা যায় মইন বিকেলের দিকে অফিস থেকে বেরিয়ে গেছে, কিন্তু কোথায় গেছে মইন? কান্নায় ভেঙে পড়লাম। অনেক কষ্টে রাত পার করে পরদিন সকালবেলা থানায় গিয়ে একটা নিখোঁজ ডায়েরি করে আসে অনন্যা অনিমা। খবর পেয়ে বাসায় এসে পড়ে মইনের কুকুর ধামিয়ে ওঠে। এসে অনেকটা জোর করে মিনুকে তার বাসায় নিয়ে যান। এখন পুরো বাসায় অনন্যা একা একা, বাসায় যেন তার দম আটকে আসছে। পরদিন সকালবেলা ইন্সপেক্টর ফারদিন আসে মই নিখোঁজ রহস্যের সমাধানে।
আপনি ওনার স্ত্রী অনন্যা শক্তি? ওনার সাথে কখন কথা হয়েছে আপনার?
তখন প্রায় বিকেলবেলা।
কি বলেছিলেন তিনি?
বলেছিল রেডি হয়ে থাকতে, ও তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে বের হবে।
কোথায় যাওয়ার কথা ছিল?
আমি ডাক্তারের কাছে যেতাম।
ডাক্তারের কাছে কেন?
ওর একটু মানসিক চাপ যাচ্ছিল, অনেক কাজের চাপ তো।
আপনি কি কাউকে সন্দেহ করেন?
হ্যাঁ, আমি একজনকে সন্দেহ করি।
কোন শত্রু?
মইনের বন্ধু। বন্ধু না, বন্ধুরূপী শত্রু আশিক সালাম।
কোনো কিছু নিয়ে কি ঝামেলা চলছিল তাদের মধ্যে?
আশিকের কাছে মইন কিছু টাকা পেত, মইন সে টাকা চাইতেই আশিকটা অস্বীকার করে আর বলেছে সে বাড়াবাড়ি করলে এর ফল ভালো হবে না।
আচ্ছা, আপনাদের সাথে আর কেউ থাকে না?
আমার একমাত্র ননদ নিমু থাকে আমাদের সাথে।
তিনি কোথায়?
আমার ফুপু শাশুড়ি আজকে এসে ওকে নিয়ে গেছে।
আচ্ছা ঠিক আছে, তবে দরকার হলে আপনাকে আবার একটু থানায় যেতে হতে পারে।
আমি মনকে ফিরে পাবো তো
আশা করছি।
বাদে মিরপুর থানার মধ্যে সব থেকে পরিচিত এবং সফল পুলিশ ইন্সপেক্টর। ওনাকে একদমই সবাই চিনি, প্রতিটা কাজে তিনি সফল। তাই মই নিখোঁজ কেসে তদন্তের ভার তাকে দেওয়া হয়েছে। তিনি এখন বসে আছেন ডাক্তার আশিফ সালামের চেম্বারে।
কি বলছেন অফিসার, মইকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আমি ঠিকই বলছি, কবে থেকে? সেদিন তো ওর সাথে কথা হলো আমার, গত পরশুদিন থেকে তিনি নিখোঁজ। আমাকে এই খবরটা কে দিল না? আমি আপনাকে কিছু প্রশ্ন করব। জি করুন। আপনাদের বন্ধুত্ব কতদিনের? অনেকদিন। আমরা পুরো 10 বছর একসাথে একই স্কুলে পড়েছি, তারপর কলেজেও দুজন একসাথে ছিলাম। ওনার যে অনন্যাকে চেনেন? হ্যাঁ, তুমি মনে কেন, ওদের দিয়ে তো আমি নিজেই উদ্যোগ নিয়ে দিয়েছি। মহিলার হুকু তো অনন্যাকে কিছুতেই মহিলার সাথে দিয়ে দিত না।
বিয়েটা মহিলাদের হুকু মেনে নেন
না? তিনি এখনো অনন্যাকে পছন্দ করেন না।
কারণটা কি আপনি জানেন?
যতটুকু জানি তাতে অনন্যার পরিবার নিয়েই যত সমস্যা, আর অনন্যার থেকেও ভালো মেয়ে তিনি মহিলাজন ঠিক করে রেখেছিলেন।
অনন্যার পরিবারের কি সবাই মেনে নেই?
অনন্যার কি নেই, আমি অন্তত তাই জানি। ওর পরিবারের কাউকেই আমি কখনো দেখিনি, আর মহিলা আমাকে বলেছে অনন্যার কে নেই।
অনন্যার মহিন সাহেবের পরিচয় কি হবে আপনি জানেন?
যতদূর জানি ওদের ফোনে পরিচয়, রং নাম্বার।
আচ্ছা, মহিনের পুকুর মানুষ হিসেবে কেমন, দেখেছেন কখনো?
হ্যাঁ, দেখেছি অনেকবার। তিনি যথেষ্ট শিক্ষিত এবং বিচক্ষণ একজন মানুষ, আর ব্যবহার অনেক ভালো।
বুঝলাম। এবার একটা কথা বলুন তো, আপনার কাছে মহিন নামে কত টাকা পেতেন?
মহিন আমার কাছে টাকা পেত?
আমার জানা মতে উনি তো আপনার কাছে টাকা পেতেন
না। না, ও আমার কাছে টাকা পাবে কিভাবে? আমি তো কখনো ওর থেকে টাকাই নিই, বরং এর উল্টোটা হয়েছে। ও প্রায় মাঝে মাঝে আমার থেকেই টাকা নিত।
আপনি কখনো টাকার জন্য মহিন আহমেদকে হুমকি দিয়েছেন?
কি যে বলেন, আমার কি কম আছে? আচ্ছা, এসব কথা আপনাকে কে বলেছে জানতে পারি কি?
কে বলেছে তার থেকেও জরুরি হলো সত্য না মিথ্যা বলছে সেটা খুঁজে বের করা। আচ্ছা, আজ চলি।
দরকার হলে আমাকে জানাবেন, আমি যতটা পারি সাহায্য করব।
মহিন নিখোঁজ মামলার সব থেকে বড় জট এখানে। কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে এটাই পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। তবে এই সত্য বের করা যে সহজ হবে না তা বেশ ভালো করে বুঝে গেছেন ইন্সপেক্টর পাটিল। তবে যত কঠিনই হোক না কেন, তিনি সত্য সামনে অনবিল। থানায় পৌঁছে কনস্টেবল অরিজিৎকে ফোন দিলেন, তিনি ডেকে পাঠালেন তার রুমে, কারণ অনেক বড় একটা কাজের দায়িত্ব তিনি দিয়েছেন অরিজিৎকে।
কারণ কিছু বলেছে
না স্যার? তা উনি জানেন না।
জটিল থেকে জটিল হচ্ছে বিষয়টা
স্যার। আমার তো একটা জিনিস মনে হয়, ওনার নিখোঁজ হওয়ার পেছনে ওনার পরিচিত মানুষেরই হাত আছে।
ভালো কথা বলেছে
স্যার। আমি একটা কাজ করি, মহিন আহমেদের বাসার উপর নজর রাখি।
হ্যাঁ, তাই করে। আমাকে কোনো কিছু অন্যরকম দেখবে জানাবে। আমি গিয়ে মহিন আহমেদের ফুকুর সাথে কথা বলে আসি। মন বলছে খুব তাড়াতাড়ি কেটে রাখি।
ইন্সপেক্টর ফাজিল এবং কনস্টেবল অন্তিক একসাথে দূর হয়ে গেলেন থানা থেকে। এই নিখোঁজ রহস্যকে বেশি জট পাকাতে দেওয়া যাবে না, যেভাবেই হোক মহিলাদেরকে খুঁজে বের করতেই হবে। কিন্তু ইন্সপেক্টর ফাজিল জানি না কত বড় ধাক্কা তাদের সবার জন্য অপেক্ষা করছে। ইন্সপেক্টর ফাজিলের সঙ্গে বসে আছে মহিলাদের ছোট বোন মিনু এবং তার ফুফু তামিমা হোসেন।
আপনি হঠাৎ মিনুকে আপনার বাসায় নিয়ে এলেন যে? আমি তো জানি ও নিজের ভাইয়ের বাসা থেকে।
সত্যি কথা বলতে আমি অনুমাকে পছন্দ করি না, বিশ্বাস তো অনেক পরের কথা। মিমোকে ওখানে আমার নিরাপদ লাগে না।
কি জন্য অনুমাকে আপনি পছন্দ করেন?
প্রথমত আমি মনকে আমার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম। ওদের বাবা মা মারা যাওয়ার পর আমি ওদের মানুষ করেছি, আমারও তার একটা ইচ্ছে আছে। আর দ্বিতীয়ত অনুমার মতো আমি কেমন করে একটা সূক্ষ্ম ঝামেলা খুঁজে পাই, বয়স আর কম না, মানুষ দেখলে তো বুঝতে পারি।
তাহলে আপনি বলতে চান যে মহিন আহমেদ নিখোঁজ হওয়ার পেছনে তার স্ত্রী অনন্যার হাত আছে?
না না, আমি তো বলছি না। যেটা আমি জানি না তা নিয়ে অন্যকে কেন দোষ দেব?
আচ্ছা আন্টি, পাকিস্তান তো মহিনা মেয়েদের খুব কাছে বলছে।
হ্যাঁ, অনেক ভালো ছেলে, মহিনার জন্য অনেক করেছে।
অনন্যার মধ্যে সবচেয়ে খারাপ জিনিসটা কোনটা?
ওভাবে বলতে গেলে তেমন একটা বলতে পারো, তবে ও আসার পর থেকে মহিনার লাইফে অনেক পরিবর্তন এসেছে।
যেমন ঠিক কি ধরনের পরিবর্তন?
মহিন খুব শান্ত স্বভাবের ছেলে ছিল, কোনো কিছুতেই মুখে মুখে কথা বলতো না কখনো। কিন্তু যেদিন থেকে অনন্যার সাথে পরিচয়, ঠিক সেদিন থেকে ওর মুখে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আছে সেটা হলো মুখে মুখে কথা বলা। সারাদিন কোনো কথা বলতো অনন্যার সাথে, আমি কিছু বলে মা তো বেয়াদবি করতো আমার সাথে। এই ছেলে যে কিনা আমাকে এখানে কিছুই বুঝতো না, সে আমার সাথে অনেক দুর্ব্যবহার করত, আর অনন্যা যা বলতো তাই শুনত। পাগল হয়ে গিয়েছিল মন অনন্যার জন্য। আজকে মিমোর সাথে কথা বলুন, আমি ফোনটা ধরে আসি।
তৃতীয় পর্ব শেষ হলো, সময় হয়ে গেছে তৃতীয় পর্ব শেষ পর্বে যাবার। আর ভীষণ রহস্য, ভীষণ সাসপেন্স, আশা করছি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এই রহস্যের শেষ কখন হবে। এক্ষুনি রহস্যের শেষ করতে যাচ্ছি, জট করতে যাচ্ছি, তার জন্য শুনতে হবে আমাদের শেষ পর্ব, অর্থাৎ এখন যে পর্বটি হবে। আপনি আছেন কুয়াশায় আমার সঙ্গে, আছেন সঙ্গে সঙ্গে, আসুন এবিসি রেডিও 89.5 ফোন রেডিও
সে ধরতে পাশের ঘরে গেলেন দাঁড়ানো আছেন। এদিকে ইন্সপেক্টর ফাজিনের সামনে চুপচাপ বসে আছে মিনু, মুখ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে খুব চিন্তায় মগ্ন মিনু। তারপর নিজে থেকে কথা বলি,
ভাইয়া কোনো খবর পেয়েছেন?
আপাতত না, তবে খুব তাড়াতাড়ি আশা করি পেয়ে যাবো।
আমার ভাইয়ার মতো মানুষের যে শত্রু থাকতে পারে তা আমি ভাবতেও পারিনি।
আচ্ছা, তোমার ভাইয়া যেদিন নিখোঁজ হয় সেদিন তুমি কোথায় ছিলে?
কলেজ থেকে প্রাইভেট পড়ে আমি বাসায় গিয়ে দেখি ভাবি রেডি হয়ে বসে আছে। আমাকে বলল ভাইয়ার সাথে কোথায় নাকি যাওয়ার আছে।
তখন কটা বাজে?
প্রায় রাত 8টার মতো।
আচ্ছা, ওনারা কোথায় যেতেন তা জানো?
না, তবে ভাইয়ার মুড ভালো ছিল না, হয়তো সেজন্যই দুজন ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল।
তোমার ভাইয়ার মুড ভালো ছিল না কেন?
ভাইয়া নিখোঁজ হওয়ার দুই দিন আগের কথা, অনেক রাতে ভাইয়ার গলার শব্দ শুনতে পাই, নিচে দারোয়ানকে ডাকছে। পরদিন এই ব্যাপারে কথা হয় টেবিলে সকালে নাস্তা করার সময়, আর ভাইয়া বলে।
মিমো একে একে সব বলতে থাকে সেদিন রাতে মহিনের কিছু অদ্ভুত লোকের সাথে দেখা হওয়ার কথা। ইন্সপেক্টর ফাজিল প্রথম থেকে সবকিছু মেলানোর চেষ্টা করতে থাকে, কোথাও যেন কোন সূক্ষ্ম একটা ব্যাপার সবার চোখ এড়িয়ে যাচ্ছে। মহিনার নিজের এই ভয়কর ঘটনা কি শুধুই কোন মানসিক সমস্যা, নাকি এর পেছনে আছে অনেক বড় কোন রহস্য? হয়তো ফোন বেজে ওঠে ইন্সপেক্টর ফাজিল, হাতে নিয়ে রাখে কনস্টেবল অম্পিকে ফোন। ফজল তাড়াতাড়ি থানায় আসতে বলেন কনস্টেবল অম্পিককে, তিনি বের হয়ে গেলেন থানার উদ্দেশ্যে। সব রকম তথ্য সংগ্রহ করা হয়ে গেছে, এখন শুধু দুয়ে দুয়ে চার মেলানো বাকি। থানায় গিয়ে দেখেন কনস্টেবল অম্পিক অনেকক্ষণ ধরে বসে আছে তার রুমে।
তার মানে তুমি বলতে চাইছো যে দারোয়ানের ব্যাপারটা জানতো?
হ্যাঁ স্যার, আমাকে নিজে থেকেই তো সব বললো। মহিন আহমেদ নিজে তাকে জিজ্ঞেস করেছে যে সেদিন রাত 12টার দিকে সাদা পোশাক পরা কোনো লোক বাসার মধ্যে ঢুকেছিল কিনা, সেদিন গেট কখন লাগিয়েছে, এই বাসায় কেউ মারা গেছে কিনা, তারপর এই ফ্ল্যাটে নতুন আর কোনো ফ্যামিলি এসেছে কিনা, এই সব কিছু নিজেই বলল।
আর কিছু জানতে পেরেছ?
স্যার, সব থেকে অবাক করার ব্যাপার হচ্ছে আমরা জানি যে মহিন আহমেদ কিন্তু বাসা থেকে নয়, নিখোঁজ হয়েছে অফিস থেকে বের হওয়ার পর। কিন্তু স্যার, সেদিন বিকেল 5:30টার দিকে তার বাসার দারোয়ান রশিদের ঘরে বাইরে থেকে তালা মেরে দিয়ে কে যাবে, আর কেনই বা মারবে?
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু মেলাতে দাও। যেদিন মহিন আহমেদ নিখোঁজ হন সেদিন কেউ একজন তার বাসার দারোয়ানের ঘরে বাইরে দিয়ে তালা মেরে দিয়ে গেছে, সময়টা ছিল বিকেল 5:30। আর মহিন আহমেদের অফিস থেকে খবর নিয়ে জানা যায় তিনি অফিস থেকে বের হন 5:00।
স্যার আমার মনে হচ্ছে।
তোমার যেমন হচ্ছে আমারও তাই মনে হচ্ছে অন্তিক, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে যে আমরা যেটা ভাবছি এটাই সত্যি।
আমি একটু নজর রাখি স্যার।
রাখো, আমি গিয়ে একটা দরকারি কাজ সেরে আসি।
সার্জনের কাছে এখন তার সবটা যেন পরিষ্কার হয়ে গেছে, কিন্তু শুধু প্রমাণের অপেক্ষা। সন্ধ্যা 7টার দিকে কলিং বেল বেজে উঠল মহিলামেদের সাথে। দরজার সামনে প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন ইন্সপেক্টর সাথী, কিন্তু কেউ দরজা খুলছে না। তো 15-20 বার বিল দেওয়ার পর দরজা খুলল অনন্যা।
সরি সরি, দরজা খুলতে একটু দেরি হয়ে গেল আমার।
ব্যস্ত ছিলেন নাকি?
না না, আসলে ঘুমিয়ে গেছি।
এই সময় ঘুম? আপনি কি অসুস্থ?
একটু, আসলে মনের চিন্তায় একদম ঘুমাতে পারি না রাতে।
চিন্তার আর কিছু নেই?
চিন্তার কিছু নেই মানে?
আপনাকে একটা খবর দিতে এসেছি।
কি খবর? মনের ব্যাপারে কিছু?
হ্যাঁ, যদিও ব্যাপারটা গোপন, তাও আপনাকে বলছি।
মনকে খুঁজে পেয়েছেন আপনারা?
জানতে পেরেছি মঈন সাহেব এখন ঠিক কোথায় আছেন তা জানতে পেরেছি।
কোথায়, কোথায় আছে মঈন?
খুব তাড়াতাড়ি জানতে পারবেন।
কবে, কবে জানতে পারবো?
আশা করি কাল পরশুর মধ্যেই জানতে পারবেন।
আপনি বসুন, আমি কিছু চা করি।
না, আজকে আর চা খাবো না, কাল একেবারে সে ডিনার করবো। আমার সাথে মঈন আহমেদকেও নিয়ে আসবো। আচ্ছা,
অনেক চিন্তা করে ইন্সপেক্টর পাঠি, এখন শুধুমাত্র একটাই রাস্তা আছে, এখানেই কেস সমাধান সম্ভব নয়। অনেকক্ষণ এই কেস নিয়ে ভাবিয়েছি, অনেক এখনো কোনো খবর নিয়ে আসেনি। আচ্ছা, ছেলেটার কোনো বিপদ হয়নি তো? কাজটা ঠিক মতো করতে না পারলে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। অন্তিকে ফোন দিতে গিয়ে ফোন দিলে না দিল, এখন শুধু অন্তিকের ফোনের অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছু পাওয়া নেই। ঠিক সেই মুহূর্তে হাঁপাতে হাঁপাতে ইন্সপেক্টর ফাজিলি নেমে আসে কনস্টেবল অন্তিক, তাকে সব বলতে থাকে ইন্সপেক্টর ফাজিলি। অন্তিকের কথা শুনে নিজের কানকে বিশ্বাস করাতে পারেন না ইন্সপেক্টর ফাজিলি। এত বড় একটা ফাঁকা কাছে ইন্তেজ করছিল, নিজেকে অনেক কষ্টে শান্ত করে নেন ইন্সপেক্টর ফাজিলি। তারপর ঠান্ডা মাথায় তৈরি করেন এক ভাত, এমন এক ভাত যাতে ধরা পড়লো অপরাধী নিজে। অনেকক্ষণ পর ইন্সপেক্টর ফাজিল বের হন তার রুম থেকে, তার পরনে কালো এক ধরনের কাপড় যা তার পুরো শরীর কে ঢেকে রেখেছে। আগে থেকে সব ঠিক করা থাকায় খুব তাড়াতাড়ি পৌঁছে যান তার নির্দিষ্ট স্থান। তারপর কাজে উঠে যান দোতলার ঠিক জানলার পাশে।
তুমি কিন্তু এখন আমাকে শক্তি দাও নি,
যত দ্রুত সম্ভব এসে বন্ধ করতে হবে। পরদিন সকালে ইন্সপেক্টর ফাজিল তার ফোর্স নিয়ে পৌঁছে যান মঈন আহমেদের সাথে। আর তারপর
আবার মনে হয় পুলিশ এসেছে, বিরক্তিকর।
আপনি এখন
ব্যস্ত ছিলেন?
না না, আমার কিসে ব্যস্ততা? আসুন, ভেতরে আসুন।
এই আসো সবাই।
একটু আপনার একার আসার কথা না? আপনার সাথে এত পুলিশ কেন?
ওটা তো আমার থেকে আপনিই ভালো জানেন।
কি বলছেন এই সবুটা পাতা কথা?
এই ওনার সাথে হ্যান্ডকাফ লাগাও, তাড়াতাড়ি করো।
না, কেউ আমার কাছে আসবে না, সবাই তুমি খুন করে ফেলবো, কেউ আসবে না আমার কাছে।
এই গাড়ি না থেকে ওনাকে নিয়ে যাও।
যাবো না আমি, ছাড়ো ছাড়ো আমাকে।
স্যার বাসাটা ভালো করে চেক করি, এখানে মহিনা আহমেদের লাশ আছে। হ্যাঁ সেটাই করো, আমি থানা যাচ্ছি, লাশ পেলে থানায় নিয়ে আসবে। ওকে স্যার।
ছাড়ো
করুন কি মর্মান, এইভাবে প্রাণ দিতে হলো মহিনা আহমেদকে, যে স্ত্রীকে ভালোবেসে মায়ের মতো ফুপুকে এত কষ্ট দিয়েছে সে, আজ কিনা তার হাতে প্রাণ দিতে হলো তাকে। অনন্যা পেশার সাধনা করতে গিয়ে তিনি স্বামীকে খুন করলেন। সত্যি কিছু মানুষের বাইরে রূপ দেখে বোঝাই যাবে না যে তার ভিতরের রূপটা কত নিষ্ঠুর হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রায় দুই ঘন্টা ধরে পুরো বাসার প্রতি জায়গা খুব ভালো করে খোঁজা হলো, কিন্তু না, লাশ কোথাও নেই। কোথায় লুকোতে পারে লাশ? মাথা কাজ করছে না পুলিশ ডিপার্টমেন্টের।
আপনাকে বাইরে থেকে দেখে বোঝা কঠিন যে আপনি এতটা জঘন্য।
সেটা তো আপনাকে দেখেও বোঝা যায় না। ভালো জানলে আর এইভাবে ধরা পড়তে হতো না আমাকে।
এবার বলুন তো লাশ কোথায় রেখেছেন?
বলবো না। খুঁজে পাননি তো কি করে লাশ?
আপনি বলতে পারেন,
আমি তো বলবো না।
বলবেন না, ঠিক আছে দেখুন।
আমার ব্যথা লাগছে, ব্যথা লাগছে।
এবার বলুন কোথায় লাশ, কেন মেরেছেন নিজের স্বামীকে? তার মানে উনি বাসায় এসেছিলেন অফিস থেকে? আপনি তাহলে দারোয়ানের ঘরে তালা মেরে দিয়েছিলেন যাতে দারোয়ান জানতে না পারে যে মহিন আহমেদ বাসায় এসেছেন, কি তাই তো?
দারোয়ানটা অনেক প্ল্যান নষ্ট করে দিয়েছে আমার, আমি ওর জন্য ঠিক মতো হার জোগাড় করতে পারতাম না। রাত করে কবরস্থানে গিয়ে যে হার জোগাড় করতাম তাও দারোয়ানটা মহিনকে বলে দিয়েছিল। আজকে যদি আমি ছেলে না থাকতাম তাহলে প্রথমে আমি দারোয়ান হতো আমার শিকার।
পুরো কাজটা কিভাবে করলেন বলুন, বলুন পুরো কাজটা কিভাবে করলেন?
সেদিন মঈন বাসায় আসার আগে অফিস থেকে আমাকে ফোন করেছিল, তখনই আমি আমার পুরো প্ল্যান করেছি। আমি তখন তোর নিচে গিয়ে দাওয়ানের ঘরে তালা মেরে দিয়ে রাস্তা করতে আমার কোনো ঝামেলাই হয়নি। তখনই বুঝতে পারি আমি সব ভেবেছিলাম তার মনে সব ভেবে
অনন্যা একে একে বলতে থাকে সে বিকেলে আসলে কি ঘটেছিল আর যা ঘটেছিল তা শুনে ইন্সপেক্টর ফাজিল বাকরুদ্ধ হয়ে গেল। এও কি সম্ভব?
একি তুমি যে বললে তুমি রেডি হয়ে আছো আমার সাথে বাইরে যাবে?
কোথায় জানে যাবো আমরা?
অনন্যা দেখো আমি সব দেখে ফেলেছি সেদিন, তুমি যতই বলো না কেন সেসব আমার দেখার ভুল ছিল, আমি জানি আমি ঠিক দেখেছি, তুমি অসুস্থ হবেন না।
এখন সব জেনে গেছ? তোমার
অরুণা, কি সমস্ত পাগলামি করছো? তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি যা করছো তা ভুল করছো, এটা কোনো সুস্থ মানুষ করে না। আমি জানি হয়তো তোমার এটা মানসিক কোনো সমস্যা, এইসব সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি।
আমার মানসিক সমস্যা? না 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 না, আমি যা করছি এখন যা করবো তা আমি ভেবে করবো।
কি করবে তুমি?
ওই যে কি বললাম না, এখানে এটি
না না অরুণ না, তুমি এটা করতে পারো না। আমরা দুজন দুজনকে ভালোবাসি।
আমি তোমাকে ভালোবাসি না মই, তোমায় জানো আমি কোনো বয়সকেই ভালোবাসি না। আমি তো রক্ত পান করি, রক্ত হাত খুলে দিয়ে আমার সন্তান খুশি করি। সন্তান খুশি হয়ে আমাকে অনেক অনেক শক্তি দেবে। আর আমি হব সবচেয়ে ক্ষমতাধর নারী। আমি শুধু ভালোবাসি নিজেকে, শুধু নিজেকে।
কি বলছো এসব? আমি তোমাকে সমস্ত করতে দেবো না, আমি তোমাকে হারাতে চাই না, কিছু চাই না, না কিছু চাই না। না অরুণা, অরুণা শান্ত হও। না অরুণা, অরুণা না অরুণা।
আমাকে চাপতে ধরে রাখে, সেই ছিল না আমাকে গেলাম। আমি চেয়েছিলাম আমি দুর্বল হয়ে পড়ছি, মনের ভালোবাসার দোষ আমার সত্যি সত্যি নিচ্ছে। আর না, আমার এতদিনের তপস্যা শেষ হতে দেওয়াই যাবে না। খুঁজে নিতে সেটা দিয়ে ওর মাথায় একটা তারি দিই আমি। ও আমাকে ছেড়ে দিয়ে লুটিয়ে লুটিয়ে পড়ে, রক্ত পড়ছে, রক্ত রক্ত। আমি জানি মিষ্টি কোনো কাছে ও মরবে না। একবার কলা চেপে ধরলাম আমি আমার শরীরে সব শক্তি দিয়ে চেপে ধরলাম। কোম্পানি শুরু হলো কিন্তু বাধা দিল না, কেমন তবে তাকে দিল আমার দিকে। তারপর সব শেষ, মেরে ফেললাম ওকে। এরপর ওর শরীরটাকে আমি চার ভাগ করি, তারপর প্যাকেট করে ফ্রিজে রেখে দিই।
ফ্রিজে?
হ্যাঁ, আমি ওখানে ভালোই থাকতে চেয়েছিলাম জানেন তো, কিন্তু ও আমাকে আমার কাজে বাধা দিয়েছে।
আপনি তাহলে কেন বলেছিলেন যে আশিক সালামের দোষ?
কারণ উনি মুখে বিয়ে করতে চেয়েছিল, এটা তো হতে দেওয়া যাবে না। কারণ আমি আশিককে খুন করতাম।
বাসার ফ্রিজ থেকে উদ্ধার করা হয় তার চার খণ্ড করা লাশ।
কিভাবে মুহূর্তের মধ্যে পাল্টে যায় পরিস্থিতি, যে কেউ কখনো ভাবতেও পারে না। জীবনে যে মানুষগুলো আমাদের অনেক কাছে তাদেরকে আদৌ আমরা ভালো করে চিনি? যেভাবে সময় পাল্টে যায় ঠিক সেভাবে পাল্টে যায় পরিচিত কাছের মানুষগুলোর রূপ, আর বেরিয়ে আসে আড়ালে থাকা ভয়ঙ্কর সেই পৈশাচিক রূপ।
এতক্ষণ ধরে শুনলেন আজকের গল্প, যার নাম ছিল পৈশাচিক রূপ। লিখেছেন ফাতেমা কাইনি, আর নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফজানা, আর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। আজকের গল্পে তাদের নামগুলো এখন জানিয়ে দিচ্ছি। ইন্সপেক্টর ফার্দিনের চরিত্রে অভিনয় করেছেন সাইফ, কনস্টেবল অন্তিকের চরিত্রে ছিলেন শুদ্ধ, অনন্য শক্তি চরিত্রে অভিনয় করেছেন সাকি, মহিহামের চরিত্রে আবির, আশিক সালামের চরিত্রে লোবান, দারুণ রশিদের চরিত্রে মমির এবং রুমুর চরিত্রে অভিনয় করেছেন কাইনি। এটির আজকের কুয়াশার গল্পের কথাটা শুনে ফেললাম। আগামী সপ্তাহে আবার কুয়াশা শুনবার আমন্ত্রণ জানিয়ে আমি শামি আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।